শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আল্লাহর প্রশংসা হোক, প্রভু ঈসা আল্লাহর নাজাতের পরিকল্পনা পূর্ণ করেছেন। ঈসার মৃত্যু কিতাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ, কারণ এই মৃত্যুর কারণে আল্লাহ তার ধার্মিকতা বজায় রেখে আমাদের গুনাহ মাফ করতে পারেন। এখন আমরা পাঠ করতে যাচ্ছি সবচেয়ে বিস্ময়কর সংবাদ, কারণ আমরা শুনতে যাচ্ছি কিভাবে আল্লাহ ঈসাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। আমরা ইতিমধ্যে পড়েছি যে ঈসা ক্রুশে মৃত্যুবরণ করার পর একজন সৈন্য বর্শা নিয়ে তার পাজরে খোঁচা মেরেছিল এবং সেখান থেকে রক্ত ও পানি বের হয়ে এসেছিল, যা থেকে প্রমাণিত হয়েছিল যে ঈসা মারা গিয়েছিল। আমরা আরও দেখেছি যে একজন ধনী ব্যক্তি ঈসার দেহকে নিয়ে গিয়েছিলেন এবং তার মৃতদেহকে একটি নতুন কবরে রেখেছিলেন। সেই ধনী লোকটি কবরটি নিজের জন্য কিনেছিলেন। কবরের প্রবেশপথে একটি বড় পাথর রেখে দেওয়া হয়েছিল। আল্লাহ নবীগণের ভবিষ্যৎবাণীর মতো সকল কিছুই ঘটেছিল। এইভাবে ইঞ্জিল শরীফে লেখা আছে,
পরের দিন অর্থাৎ আয়োজন দিনের পরের দিন প্রধান ইমামেরা এবং ফরিসিরা পিলাতের কাছে জমায়েত হয়ে বললেন, হুজুর, আমাদের মনে পড়েছে সেই ঠকটা বেঁচে থাকতে বলেছিল আমি তিন দিন পর বেঁচে উঠব, সেই জন্য হুকুম দিন যেন তিন দিন পর্যন্ত কবরটা পাহারা দেওয়া হয়, না হলে তার সাহাবিরা হয়তো এসে তার লাশটা চুরি করে নিয়ে গিয়ে লোকদের বলবে তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন, তাহলে প্রথম ছলনার চেয়ে শেষ ছলনাটা আরও খারাপ হবে। তখন পিলাত তাদের বললেন, পাহারাদারদের নিয়ে গিয়ে আপনারা যেভাবে পারেন সেইভাবে পাহারা দেবার ব্যবস্থা করুন। তখন তারা গিয়ে পাথরের উপরে সিলমোহর করলেন এবং পাহারাদারদের সেখানে রেখে কবরটা কড়াকড়িভাবে পাহারা দেবার ব্যবস্থা করলেন। বিশ্রামবারের পরের সপ্তাহের প্রথম দিনের খুব ভোরে মগদলিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম কবরটা দেখতে গেলেন। তখন হঠাৎ ভূমিকম্প হল, কারণ মাবুদের একজন ফেরেস্তা বেহেস থেকে নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে দিয়ে তার উপর বসলেন। তার চেহারা বিদ্যুতের মতো ছিল আর তাঁর কাপড় চোপড় ছিল ধবধবে সাদা। তাঁর ভয়ে পাহারাদারেরা কাঁপতে লাগল এবং মরার মতো হয়ে পড়ল। তারা দেখলেন কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে রাখা হয়েছে, কিন্তু কবরের ভিতরে গিয়ে তারা হযরত ঈসার লাশ দেখতে পেলেন না। যখন তারা অবাক হয়ে সেই বিষয়ে ভাবছিলেন, তখন বিদ্যুতের মতো ঝকঝকে কাপড় পরা দুজন লোক তাদের পাশে এসে দাঁড়ালেন। এতে স্ত্রীলোকেরা ভয় পেয়ে মাথা নিচু করলেন। লোক দুটি তাদের বললেন, যিনি জীবিত তাকে মৃতদের মধ্যে তালাশ করছ কেন? তিনি এখানে নেই, তিনি জীবিত হয়ে উঠেছেন। তিনি যখন গালিলে ছিলেন তখন তিনি তোমাদের কাছে যা বলেছিলেন তা মনে করে দেখো। তিনি বলেছিলেন, ইবনে আদমকে গুনাহাগার লোকদের হাতে ধরিয়ে দেওয়া হবে, তারপরে তাকে ক্রুশের উপর হত্যা করা হবে এবং তৃতীয় দিনে তাকে আবার জীবিত হয়ে উঠতে হবে। তখন তাদের সেই কথা মনে পড়ল। তারা কবর থেকে ফিরে গিয়ে সেই ১১ জন সাহাবি এবং অন্য সকলকে এই সব কথা জানালেন। সেই স্ত্রীলোকদের মধ্যে ছিলেন মগদলিনী মরিয়ম, জোহানা ও ইয়াকুবের মা মরিয়ম। তাদের সঙ্গে আর অন্য যে স্ত্রীলোকেরা ছিলেন তারাও এই সমস্ত কথা সাহাবিদের কাছে বললেন, কিন্তু সেই সব কথা তাদের কাছে বাজে কথার মতোই মনে হল, সেই জন্য সেই স্ত্রীলোকদের কথা তারা বিশ্বাস করলেন না। মৃত্যু থেকে ঈসার জীবিত হয়ে উঠবার যে দরকার আছে পাক কিতাবের সেই কথা তারা আগে বুঝতে পারেননি। পিতর কিন্তু উঠে দৌড়ে কবরের কাছে গেলেন এবং নিচু হয়ে কেবল কাপড়গুলোই দেখতে পেলেন। যা ঘটেছে তাতে আশ্চর্য হয়ে তিনি ফিরে আসলেন। সেই দিনেই দুইজন সাহাবি ইম্মানু নামে একটা গ্রামে যাচ্ছিলেন। গ্রামটা জেরুজালেম থেকে প্রায় 7 মাইল দূরে ছিল। যা ঘটেছে তা নিয়ে তারা আলাপ আলোচনা করছিলেন। সেই সময় ঈসা নিজেই সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে হাঁটতে শুরু করলেন। তাদের চোখ বন্ধ হয়ে গিয়েছিল তাই তারা ঈসাকে চিনতে পারলেন না। তখন ঈসা তাদের বললেন, আপনারা কি কথা বলতে বলতে যাচ্ছেন? সেই দুজন উম্মত ম্লান মুখে দাঁড়িয়ে রইলেন। তখন ক্লিওপা নামে তাদের মধ্যে একজন ঈসাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জেরুজালেমের একমাত্র লোক যিনি জানেন না এই কয়দিনে সেখানে কি কি ঘটেছে? ঈসা তাদের বললেন, কি কি ঘটেছে? তারা বললেন, নাসরত গ্রামের ঈসাকে নিয়ে যা যা ঘটেছে। তিনি নবী ছিলেন, তিনি কাজে ও কথায় আল্লাহ ও সমস্ত লোকের চোখে শক্তিশালী ছিলেন। আমাদের প্রধান ইমামেরা ও ধর্মনেতারা তাকে রোমিওদের হাতে ধরিয়ে দিয়েছিলেন, যাতে তারা তার বিচার করে তাকে মৃত্যুর শাস্তি দেয়। পরে সেই ইহুদি নেতারা তাকে ক্রুশে দিয়েছিলেন। আমরা আশা করেছিলাম তিনিই ইসরায়েল জাতিকে মুক্ত করবেন। কেবল তাই নয়, আজ তিন দিন হল এই সব ঘটনা ঘটেছে। আবার আমাদের দলের কয়েকজন স্ত্রীলোক আমাদের অবাক করেছেন। তারা খুব সকালে ঈসার কবরে গিয়েছিলেন, কিন্তু সেখানে তার লাশ দেখতে পাননি। তারা ফিরে এসে বললেন, তারা ফেরেস্তাদের দেখা পেয়েছেন আর সেই ফেরেস্তারা তাদের বলেছেন যে ঈসা বেঁচে আছেন। তখন আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন কবরে গিয়ে স্ত্রীলোকেরা যেমন বলেছিলেন ঠিক তেমনি দেখতে পেলেন, কিন্তু ঈসাকে দেখতে পেলেন না। তখন ঈসা তাদের বললেন, আপনারা কিছুই বোঝেন না। আপনাদের মন এমন অসার যে নবীরা যা বলেছে তা আপনারা বিশ্বাস করেন না। এই সমস্ত কষ্ট ভোগ করে কি মসীহের মহিমা লাভ করার কথা ছিল না? এরপরে তিনি মুসার এবং সমস্ত নবীদের কিতাব থেকে শুরু করে গোটা পাক কিতাবের মধ্যে তার নিজের বিষয়ে যা যা লেখা আছে তা সবই তাদের বুঝিয়ে দিলেন। তারা যে গ্রামে যাচ্ছিলেন সেই গ্রামের কাছাকাছি আসলে পর ঈসা আরও দূরে যাবার ভাব দেখালেন। তখন তারা খুব সাধাসাধি করে তাকে বললেন, এখন বেলা গেছে, সন্ধ্যা হয়েছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। এতে তিনি তাদের সঙ্গে থাকবার জন্য ঘরে ঢুকলেন। যখন তিনি তাদের সঙ্গে খেতে বসলেন তখন রুটি নিয়ে আল্লাহকে শুকরিয়া জানালেন এবং তা টুকরা করে তাদের দিলেন। তারপর তাদের চোখ খুলে গেল, তারা ঈসাকে চিনতে পারলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গেই তাকে আর দেখা গেল না। তখন তারা একে অন্যকে বলল, রাস্তায় যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং পাক কিতাব বুঝিয়ে দিচ্ছিলেন তখন আমাদের অন্তর কি জ্বলে জ্বলে উঠছিল না? তখনই সেই দুজন উঠে জেরুজালেমে গেলেন এবং সেই ১১ জন সাহাবি ও তাদের সঙ্গে অন্যদেরও এক জায়গায় দেখতে পেলেন। হযরত ঈসা যে সত্যিই জীবিত হয়ে উঠেছেন এবং শিমনকে দেখা দিয়েছেন তা নিয়ে তখন তারা আলোচনা করছিলেন। সেই দুজন সাহাবি রাস্তায় যা হয়েছিল তা তাদের জানালেন। তারা আরও জানালেন, তিনি যখন রুটি টুকরা টুকরা করছিলেন তখন কেমন করে তারা তাকে চিনতে পেরেছিলেন। সেই সাহাবিরা যখন এই কথা বলছিলেন তখন ঈসা নিজে তাদের মধ্যে এসে দাঁড়িয়ে তাদের সবাইকে বললেন, আসসালামু আলাইকুম। তারা ভূত দেখছেন ভেবে খুব ভয় পেলেন। ঈসা তাদের বললেন, কেন তোমরা অস্থির হচ্ছ আর কেনই বা তোমাদের মনে সন্দেহ জাগছে? আমার হাত ও পা দেখো, দেখো এ আমি, আমাকে ছুঁয়ে দেখো, কারণ ভূতের তো আমার মতো হার মাংস নেই। এই কথা বলে ঈসা তার হাত ও পা তাদের দেখালেন, কিন্তু তারা এত আশ্চর্য ও আনন্দিত হয়েছিলেন যে বিশ্বাস করতে পারছিলেন না। তখন ঈসা তাদের বললেন, তোমাদের এখানে কি কোনো খাবার আছে? তারা তাকে এক টুকরো ভাজা মাছ দিলেন, তিনি তা নিয়ে তাদের সামনেই খেলেন। তারপর তিনি তাদের বললেন, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন বলেছিলাম মুসার তৌরাত শরীফে, নবীদের কিতাবে ও জবুর শরীফের মধ্যে আমার বিষয়ে যে যে কথা লেখা আছে তার সব পূর্ণ হতেই হবে। পাক কিতাব বুঝাবার জন্য তিনি সাহাবিদের বুদ্ধি খুলে দিলেন এবং তাদের বললেন, লেখা আছে মসীহকে কষ্টভোগ করতে হবে এবং তিন দিনের দিন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। আরও লেখা আছে জেরুজালেম থেকে শুরু করে সমস্ত জাতির কাছে মসীহের নামে এই খবর তাবলিগ করা হবে যে তওবা করলে গুনাহের মাফ পাওয়া যায়, তোমরাই এই সমস্ত বিষয়ের সাক্ষী। ঈসা যখন এসেছিলেন তখন থোমা নামে সেই ১২ জন সাহাবিদের মধ্যে একজন তাদের সঙ্গে ছিলেন না। এই থোমাকে যমজ বলা হতো। অন্য সাহাবিরা পরে থোমাকে বললেন, আমরা হুজুরকে দেখেছি। থোমা তাদের বললেন, আমি তার দুই হাতে যদি পেরেকের চিহ্ন না দেখি, সেই চিহ্নের মধ্যে আঙ্গুল না দিই এবং তার পাঁজরে হাত না দিই, তবে কোনো মতেই আমি বিশ্বাস করব না। এর এক সপ্তাহ পরে সাহাবিরা আবার ঘরের মধ্যে মিলিত হলেন। আর থোমাও তাদের সঙ্গে ছিলেন। যদিও সমস্ত দরজা বন্ধ ছিল, তবুও ঈসা এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম। পরে তিনি থোমাকে বললেন, তোমার আঙ্গুল এখানে দিয়ে আমার হাত দুখানা দেখো এবং তোমার হাত বাড়িয়ে আমার পাজরে রাখো, অবিশ্বাস করো না বরং বিশ্বাস করো। তখন থোমা বললেন, প্রভু আমার, আল্লাহ আমার। ঈসা তাকে বললেন, থোমা, তুমি কি আমাকে দেখেছ বলে ইমান এনেছ? যারা না দেখে ইমান আনে তারা ধন্য। ঈসা সাহাবিদের সামনে চিহ্ন হিসাবে আরও অনেক অলৌকিক কাজ করেছিলেন, সেগুলো এই কিতাবে লেখা হয়নি, কিন্তু এইসব লেখা হল যাতে তোমরা ইমান আনো যে ঈসাই মসীহ ইবনুল্লাহ, আর ইমান এনে যেন তার মধ্য দিয়ে জীবন পাও।
ঈসা মৃত্যু থেকে জীবিত হয়েছেন, তিনি মানুষের একটি বড় শত্রুর উপর বিজয় লাভ করেছেন, তা হচ্ছে মৃত্যু। কবর তাকে ধরে রাখতে পারেনি। তৃতীয় দিনে ঈসা তার কবরের পোশাক থেকে বের হয়ে এসেছিল। কবরে যেখানে ঈসা শুয়েছিল সেখানে শুধু পোশাকটাই পরেছিল। প্রভু ঈসা একটি গৌরবের দেহ নিয়ে উঠেছিলেন। যারা তার উপর ইমান এনেছে তারাও এইভাবে একদিন এরকম দেহ গ্রহণ করবে। এই জন্য কিতাব বলে,
মসীহকে কিন্তু সত্যি সত্যি মৃত্যু থেকে জীবিত করে তোলা হয়েছে, তিনি প্রথম ফল। অর্থাৎ মৃত্যু থেকে যাদের জীবিত করা হবে তাদের মধ্যে তিনিই প্রথমে জীবিত হয়েছেন। একজন মানুষের মধ্য দিয়ে মৃত্যু এসেছে বলে মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠাও একজন মানুষেরই মধ্য দিয়ে এসেছে। আদমের সঙ্গে যুক্ত আছে বলে যেমন সমস্ত মানুষই মারা যায়, তেমন মসীহের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সবাইকে জীবিত করা হবে।
ঈসার পুনরুত্থান প্রমাণ করে কিভাবে একমাত্র তার সম্পর্কেই বলা হয়েছে, যারা ঈসার উপর ইমান আনে তাদের প্রত্যেককে তিনি অনন্ত জীবন দেওয়ার ওয়াদা করেছেন।
আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর ইমান আনে সে মরলেও জীবিত হবে।
যদি তিনি নিজেই মৃত্যুর উপর জয়লাভ করতে না পারে তাহলে তিনি কিভাবে অন্যদের মৃত্যু থেকে, গুনাহ থেকে এবং দোজখ থেকে রক্ষা করতে পারবেন? একটি উদাহরণ হয়তো আপনাদের সাহায্য করতে পারে। একজন বালক সমুদ্র পাড়ে ঢেউয়ের মাঝে মুনাজাত করছে। হঠাৎ এক শক্তিশালী ঢেউ এসে তাকে সমুদ্রে নিয়ে গেল। সে খুব চেষ্টা করল আবারও পাড়ে চলে আসতে, কিন্তু পারল না। কেউ যদি এই বালকটিকে উদ্ধার না করে তাহলে সে মারা যাবে। একজন লোক পাড়ে থাকতে বালকটিকে দেখতে পেল এবং বালকটিকে চিৎকার করে বলল, ভয় করো না, আমি তোমাকে রক্ষা করব। লোকটি সাঁতার কেটে বালকটির কাছে যেতে থাকল, কিন্তু সেই ঢেউগুলো খুব শক্তিশালী ছিল যার কারণে দুজনেই মারা গেল। লোকটি চেয়েছিল বালকটিকে বাঁচাতে, কিন্তু শক্তির কারণে সে পেরে ওঠেনি। সমুদ্রের ঢেউগুলো তার কাছে খুব কঠিন ছিল। একইভাবে অনেকেই হয়তো নিজেদের নাজাতদাতা বলে দাবি করবে এবং মানুষদের বলবে, আমাকে অনুসরণ করো। হয়তো তাদের উদ্দেশ্যও ভালো, কিন্তু তারা তাদের ওয়াদা পূর্ণ করতে পারবে না, এমনকি তারা নিজেদেরও রক্ষা করতে পারবে না, কারণ তারা গুনাহ এবং মৃত্যুর শক্তি অতিক্রম করতে পারবে না। মৃত্যুর শক্তি তাদের কাছে খুব কঠিন এবং যখন তারা মারা যাবে তাদের কবরে দেওয়া হবে, তাদের মৃতদেহ পচে যাবে আর তাদের রুহ শেষ বিচারের দিনের জন্য অপেক্ষা করবে। কিন্তু ঈসা মসীহের বেলায় এমনটি হয়নি। তিনি যা বলেছেন তার সবই হয়েছিল। ঈসা গুনাহ সরিয়ে দেওয়ার জন্য নিজের জীবন কোরবানি করেছিলেন, কবরে গিয়েছিলেন এবং তিন দিনের দিন তিনি কবর থেকে উঠে এসেছিলেন। এমন কোনো নবী নাই যিনি মারা গিয়েছেন, কবরে গিয়েছেন এবং কবর থেকে আবারও উঠে এসেছেন। এই কাজটি শুধুমাত্র ঈসা মসীহ করেছিলেন। কিতাবে লেখা আছে,
তাকে দেখে আমি মরার মতো তার পায়ের কাছে পড়ে গেলাম। তখন তিনি তার ডান হাত আমার উপরে রেখে বললেন, ভয় করো না, আমি প্রথম ও শেষ, আমি চিরজীবন্ত, আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি, আমার কাছে মৃত্যু ও কবরের চাবি আছে।
আল্লাহ ঈসাকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন যেন আপনি জানতে পারেন যে ঈসাই দুনিয়ার একমাত্র নাজাতদাতা এবং বিচারকর্তা যাকে আল্লাহ মনোনীত করেছেন। কিতাবে লেখা আছে,
নাজাত আর কারো কাছে পাওয়া যায় না, কারণ সারা দুনিয়াতে আর এমন কেউ নেই যার নামে আমরা নাজাত পেতে পারি, কারণ তিনি এমন একটা দিন ঠিক করেছেন যে দিনে তার নিযুক্ত লোকের দ্বারা তিনি ন্যায়ভাবে মানুষের বিচার করবেন তিনি সেই লোককে মৃত্যু থেকে জীবিত করে তুলে সব মানুষের কাছে এর প্রমাণ দিয়েছেন। সেই কথা হল, যদি তুমি ঈসাকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং দিলে ইমান আনো যে আল্লাহ তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি নাজাত পাবে। পাক কিতাবে আছে, উদ্ধার পাবার জন্য যে কেউ প্রভুকে ডাকে সে নাজাত পাবে।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে যা শুনলেন আল্লাহর এই কালাম গ্রহণের মাধ্যমে, যেন আল্লাহ আপনাকে রহমত দান করেন।
আমাদের গুনাহের জন্য ঈসাকে মৃত্যুর হাতে তুলে দেওয়া হয়েছিল এবং আমাদের ধার্মিক বলে গ্রহণ করবার জন্য তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল।